মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.com। শুনতে থাকুন আজকের গল্প আবিষ্কার। সিগারেটের বাক্সে যেমন বিধিসম্মত সতর্কীকরণ লেখা থাকে, স্মোকিং কজেস ক্যান্সার, তেমনি আজকের গল্পেও একটা বিধিসম্মত সতর্কীকরণ আছে। 1933 সালে হাঙ্গেরিয়ার মিউজিশিয়ান রেজো সেরেস একটা নতুন গান তৈরি করেন। গানটার নাম গ্লুমি সানডে। গানটা রিলিজ হওয়ার পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। বহু মানুষ তাদের সুইসাইড নোটে এই গানটাকে তাদের আত্মহত্যার কারণ বলে দাবি করে যান। ব্যাপারটা এত বাড়তে থাকে যে আসল নামের বদলে দি হাঙ্গেরিয়ান সুইসাইড সং নামে গানটা পরিচিতি পায়। হাঙ্গেরিয়ার সমস্ত রেডিও স্টেশনে গানটা ব্যান করে দেওয়া হয়। এর 35 বছর পরে কোনো এক রবিবার রেজো নিজেও বহুতলের জানলা থেকে লাফিয়ে আত্মহনন করেন। আজ মিডনাইট হরর স্টেশনের কোনো এক সময় কুখ্যাত গান গ্লুমি সানডে বাজানো হবে। অবশ্য এ কথাও সত্যি যে পৃথিবীর কয়েক কোটি মানুষ গানটা বহুবার শুনেও নির্দ্বিধায় বেঁচে আছেন। তাও আপনি যদি শুনতে না চান তাহলে এক্ষুনি বন্ধ করে দিতে পারেন, নচেত লিসন অ্যাট ইউর ওন রিস্ক। শব্দ দিয়ে কি মানুষকে হিপনোটাইজ করা সম্ভব? বা কোনো বিশেষ সুর বাজিয়ে কি মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়? ভেবে দেখুন, ছেলে অবাধ্য সুর শুনিয়ে পড়তে বসালেন, প্রেমঘটিত সমস্যা, সুর বাজিয়েই সমাধান। এরকম একটা যন্ত্র হাতে থাকলে আপনার আমার মতো সাধারণ মানুষও পৃথিবীটাকে মুঠোয় আনতে পারে। চলুন দেখি এরকম একটা যন্ত্র আবিষ্কার করা যায় কিনা। মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প আবিষ্কার। না, কিছুতেই হচ্ছে না, বিরক্ত হয়ে উঠল সুধাংশু। এত রাজ্যের সুর, এত নাম করা সুরকার, অথচ তাদের কারো এসব নিয়ে কোনো ধারণাই নেই। কেউ বলছে ব্যাপারটা মিথ, আবার কেউ বলছে এসব ছেলে মানুষের খেয়াল। তারা গান গেয়ে মানুষের মনোরঞ্জন করতে চায়, কিন্তু সুরের রহস্য তো এত ছোট নয়। ক্ষুদ্র, প্রায় অদৃশ্য অণুপরমাণুর শক্তি আজ সভ্যতাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। সে কথা কি আগে কেউ ভেবেছিল? ছন্দবদ্ধ শব্দের ভিতরেও লুকিয়ে আছে এক মায়াময় শক্তি, যে শক্তি দিয়েই দুনিয়াটাকেই শাসন করা যায়। সুধাংশু পেন্সিলের কয়েকটা আঁচড়ে কাগজে কিছু লেখার চেষ্টা করল, তারপর দুহাতে সেটা ছিঁড়ে ফেলে উঠে পড়ল। এত শব্দের মধ্যে বেশিক্ষণ বসে থাকতে থাকতে মাথার ভিতরটা যন্ত্রণা করে। সুধাংশুর ঘর থেকে বেরোলেই পাশের ঘরটা চোখে পড়ে, সেটা প্যাভেলের। বন্ধ দরজার ওপার থেকে ধুম ধাড়াক্কা গোলাগুলির আওয়াজ আসছে। সুধাংশু বুঝল প্যাভেল কম্পিউটারে গেম খেলছে। সে দরজায় টোকা দিল, কয়েক সেকেন্ডের মধ্যেই আওয়াজটা বন্ধ হলো, তারপরেই দরজাটা খুলে গেল। সুধাংশু প্যাভেলের মাথায় একটা হাত বুলিয়ে দিয়ে বলল,
আজ কোথায় যাওয়া হচ্ছে যুদ্ধ করতে?
মার্সে।
প্যাভেল দরজা ছেড়ে সরে দাঁড়ালো।
মঙ্গল গ্রহে? সেখানে যুদ্ধ করার মতো কেউ আছে নাকি?
টেরানিয়ানদের রাজাকে আটকে রেখেছে এলিয়েনরা।
ও, তাই বুঝি। আর তুই গেছিস তাকে ছাড়াতে?
প্যাভেল মাথা নাড়ল। সুধাংশুর চোখে পড়লো একটু দূরেই পড়ে আছে প্যাভেলের পুরনো খেলনাগুলো। কি নেই সেখানে? ছেঁড়া পুতুল, ভাঙা সৈনিক, কাগজের নৌকো। সেদিকে এগিয়ে গেল। লোকজনের আড়ালে নিভৃতে গবেষণা করবে বলে নির্জনে এই বাড়িটা কিনেছিল সুধাংশু। বিশেষত তার গবেষণার ফলাফল কি হবে সেটা সে নিজেও জানে না। যদি সেটা সফল হয়, অর্থাৎ যন্ত্রটা যদি সত্যি সত্যি আবিষ্কার হয়, তবে ব্যাপারটা লোক জানাজানি হলে আর রক্ষে থাকবে না। দেশ বিদেশের গুপ্তচর আর প্রতিরক্ষা দূত এসে হামলে পড়বে তার বাড়িতে। তাই এখনো তার গবেষণার ব্যাপারটা কয়েকজন মুষ্টিমেয় সুরকার ছাড়া আর কাউকে জানায়নি। সে শুধু এই বছর দশকের বাপ মা মরা ভাইপোটাকে ছাড়া সে থাকতে পারে না, তাই তাকেও এখানে নিয়ে এসছে। কোনো বন্ধু বান্ধব না থাকলেও প্যাভেলের অসুবিধা হয় না, এখানে খেলনার অভাব নেই। তার উপর কম্পিউটার তো আছেই, সেটা নিয়েই কাটে সারাদিন। ভূতের ভয়ে আগে রাতে ঘুমোতে অসুবিধা হতো, কিন্তু এখন আর সেটা হয় না। সুধাংশু স্তূপ করা খেলনাগুলোকে নেড়ে চেড়ে দেখতে লাগলো। কতগুলো তার নিজের ছোটবেলার, যেমন একটা একটা মাউথ অর্গান। হাতে তুলে নিয়ে দেখলো একটা পাশ ভেঙে গেলেও সেটা দিব্যি বাজানো যায়। ছোটবেলায় এটা ভারী পছন্দের বাজনা ছিল, সহজেই বয়ে বেড়ানো যায়। সে মাউথ অর্গানটা ঠোঁটের উপর চেপে ধরে বাজানোর চেষ্টা করলো। এতদিন পরেও আগের মতোই সুর আসছে তাতে। বাজাতে বাজাতে চোখ পড়ল একটু দূরেই এক মনে কম্পিউটারের সুইচ টিপছে পাভেল। আচ্ছা, এই সুরটা শুনে তার মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে? সুধাংশু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করল। চলন্ত হাত দুটো কি এক সেকেন্ডের জন্য থেমে যাচ্ছে? বাচ্চা ছেলেটার মুখে নীলাভ একটা ছোঁয়া লাগছে না? সত্যি কি তাহলে কাজ করছে সুরটা? এক দৃষ্টে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে পাভেল। না না, ধীরে ধীরে মুখ ফেরাচ্ছে তার দিকে, শান্ত পাথরের মতো দৃষ্টি। সুধাংশু থেমে গেল। এ কি করছে সে? একটা 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 নিরাপরাধ শিশুকে? মাউথ অর্গানটা রেখে সে উঠে পড়ল। সুরটা থেমে যেতেই আবার সামনে মুখ ঘুরিয়ে নিয়েছে পাভেল। সুধাংশুর মনের ভিতরে এক চাপা উত্তেজনা খেলা করছে। তবে কি তার দীর্ঘ তিন বছরের গবেষণা সফল হতে চলেছে? না না, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসা উচিত না। সে পাভেলের কাছে এগিয়ে এসে তার পাশে বসে পড়ল। একটু চুপ করে থেকে বলল,
আচ্ছা, তুই সেই হ্যামলিনের বাঁশিওয়ালার গল্প জানিস?
কোন বাঁশিওয়ালা?
হ্যামলিনের, সেই যে বাঁশির আওয়াজ শুনে ছোট ছোট ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে এসেছিল, তারপর একটা পাহাড়ের দেওয়াল চিড়ে লুকিয়ে পড়েছিল, আর কেউ তাদের খুঁজে পায়নি।
ব্যাপারটা তেমন মন দিয়ে শোনেনি পাভেল, তবে যেটুকু শুনেছে তাতেই তার মাথাটা সুধাংশুর দিকে ঘুরে গেল।
এমন বাঁশি সত্যি আছে?
বাঁশিতে বোধহয় আলাদা কিছু ছিল না।
তাহলে?
পাভেল চোখ বড় বড় করে তাকালো।
সুর, সুরটাই আসল, বুঝলি? এর ভিতরে এমন এমন একটা শক্তি আছে।
সুধাংশু কথা শেষ করল না, থেমে থাকা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
আচ্ছা পাভেল, একটা কথা বলতো।
কি কথা?
এতক্ষণ এসে আবার আগ্রহ হারাচ্ছে, রূপকথার গল্প?
ওই রকম একটা সুর যদি তুই বাজাতে পারিস তাহলে কি করবি?
পাভেল একটুও না ভেবে তৎক্ষণাৎ উত্তর দিল,
যুদ্ধ করব।
সুধাংশু হাসল।
বটে, কাদের মারবি যুদ্ধে?
মার্সিয়ানদের, যারা টেরানিয়ানদের রাজাকে বন্দী করে রেখেছে।
আর মার্সিয়ানদের মধ্যে যদি ভালো লোক থাকে, মানে ধর যারা রাজাকে বন্দি করেনি, এই তোর আর আমার মতো সাধারণ মানুষ?
পাভেল এতক্ষণে বেশ বিরক্ত হয়ে গেছে, সে আর উত্তর দিল না। সুধাংশু উঠে পড়ল। সুর দিয়ে যে যুদ্ধ করা যায় সেটা আজ থেকে 20 বছর আগের বাচ্চাদেরও মাথায় আসতো না। আসলে বড়রা হয়তো তাদের পিঠ চাপড়ে বলতো, বেশ দূরদৃষ্টি তো তোমার। অথচ এখন সময়টা পাল্টে গেছে, এখন কোনো কিছু আবিষ্কার হওয়া মানেই সেটা যুদ্ধে কাজে লাগানো যায় কিনা খুঁজে দেখা। সুধাংশু কিন্তু অস্ত্র তৈরি করতে চায় না। সে নিজে ভেবে দেখেছে যে সুর এবং শব্দকেও ওষুধের মতো কাজে লাগানো যায়। কিছু সুর মনকে হালকা করে দেয়, মানসিক যন্ত্রণা কমিয়ে দিতে পারে। লোকে এও বলে যে মোৎসার্টের সুর নিয়মিত শুনলে নাকি স্মৃতিশক্তি বেড়ে যায়। কে জানে, হয়তো আজ থেকে কয়েকশো বছর পরে ডাক্তাররা কঠিন অসুখে ওষুধের বদলে প্রেসক্রিপশনে সুরের নাম লিখবেন। পাশের ঘর থেকে আবার মেশিন গানের আওয়াজ আসছে। রিমোটটা টিপে কানটা জোরে করে দিল সে। Brother plays banjo in the morning when the moon is scarcely gone. In the dawn the subway's coming, in the dawn I hear him humming some old song he wrote of love and Boulder Canyon. বাড়ির একটা ঘর নানা রকম বাদ্যযন্ত্র দিয়ে ভরিয়ে ফেলেছে সুধাংশু। এ প্রত্যেকটাই সে বাজাতে পারে, তবে সুর নিয়ে তার তেমন পড়াশোনা নেই। জীবনের একটা বড়সড় অংশ কাটিয়েছে পদার্থবিজ্ঞানী হিসেবে। ৪৫ বছর বয়সে এসে তার সুর নিয়ে আগ্রহ জন্মায়। সেটার পিছনেও আবার এক গল্প আছে। সেবার বিদেশ থেকে ফিরে আর কলকাতায় দিন কাটাতে চায়নি, সকালে ট্রেন ধরেই চলে গেছিল গ্রামের বাড়ি। সেখানে তার এক দুঃসম্পর্কের পিসি আছে, বুড়িরও সংসারে কেউ নেই, গ্রামের লোকজনই তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। পরিবর্তে বুড়ি তাদের সবার জন্য উল বুনে দেয়। চোখে ভালো দেখে না, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ নিপুণ হাতে একটানা উল বুনে সারাদিন। পৌঁছানোর দিনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল সুধাংশু। বুড়ি উল বুনতে বুনতে গান গায়। শুধু তাই নয়, গান না গাইলে সে উল বুনতেই পারে না। প্রথমে ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু বেশ কিছুদিন যাবত উলের নকশা আর গানগুলো ভালো করে খেয়াল করে দেখল যে প্রতিটা নকশার জন্য বিশেষ বিশেষ গান আছে। মুখে সেই সুরগুলো ভাজতে থাকলে একমাত্র সেই নকশাটাই ফুটে ওঠে। বুড়ি কিন্তু ব্যাপারটা বোঝে না, সে শুধু জানে যে গান না গাইলে সে উল বুনতে পারে না। সেই শুরু। তারপর থেকে এই দীর্ঘ তিন বছরের সাধনায় সুর নিয়ে অনেকটাই গিয়েছে সুধাংশু। তার খানিকটা সফল হয়েছে তার প্রমাণ একটু আগেই পেয়েছে। খালি সমস্যা হলো এই নির্জনে পর্যাপ্ত টেস্ট সাবজেক্ট পাওয়াই মুশকিল। তার মূল কারণ দুটো। এক, তার গবেষণার কথা এখনো প্রায় কোনো বিজ্ঞানী মহলই জানে না। আর দুই, সমস্ত মনুষ্যতর প্রাণীর পক্ষে সুর অনুধাবন করা সম্ভব নয়। কুকুর খানিকটা পারে বটে, কিন্তু উচ্চ মার্গে সুরের সূক্ষ্ম ওঠাপড়া তার পক্ষে বোঝা সম্ভব নয়, যেটা এই গবেষণায় একান্ত দরকার। এখনো ভালো করে ভোর হয়নি। এখানে বাড়িটার সামনে একটা দীর্ঘ পিচের রাস্তা, সেটার উপর ঝুঁকে পড়া গাছের সার থেকে টুপ টুপ করে কয়েকটা পাতা পড়ছে। কাণ্ডের কাছে কুয়াশা জমে রয়েছে। ফাঁকা রাস্তার উপর দিয়ে দুজনকে হেঁটে আসতে দেখা যাচ্ছে, একজন সুধাংশু, অন্যজন তার পুরনো বন্ধু পাম। গাছের ফাঁক দিয়ে ভালো করে তাকালে চোখে পড়বে দুজনের হাতেই জ্বলন্ত সিগারেট, অর্থাৎ ওরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, এখন ফিরছে। দুজনে বেশ খানিকটা এগিয়ে এলো বাড়ির দিকে। আস্তে আস্তে শব্দের জোর বাড়ছে। জ্বলন্ত সিগারেটে একটা টান দিয়ে পাম বলল,
যাই বল বাবা, এই সুরের পিছনে দৌড়াবি বলে লোকজন ছেড়ে কাউকে কিছু না বলে এখানে এসে থাকাটা আমার মনে হয় খ্যাপামি।
আসলে আমি রিস্ক নিতে চাইনি, সুধাংশু গম্ভীর মুখে বলল।
কিসের রিস্ক?
সুধাংশু কি যেন ভাবল, তারপর যা বললো সেটাকে কোনো মতেই আগের প্রশ্নটার উত্তর বলা যায় না। নিয়েন্ডারথাল মানুষের নাম শুনেছিস?
আদিম মানুষ?
আদিম ঠিক নয়, আজ থেকে হাফ লক্ষ বছর পরের মানুষ যদি আমাদের আদিম মানুষ বলে তুই সেটা মেনে নিবি?
এরা ম্যামথের হাড় দিয়ে বাড়ি বানাতো, ভোঁতা পাথরকে ধার দিয়ে সূচালো অস্ত্র তৈরি করতে পারত, এমনকি আমাদের মানব সভ্যতার অগ্রগতির একটা বড় নিদর্শন এদের মধ্যে দেখা গেছিল।
কি নিদর্শন?
কিছু নিয়ান্ডারতাল মানুষের খুলিতে আঘাতের যে চিহ্ন পাওয়া গেছে তা থেকে বোঝা যায় যে তারা মানুষের অস্ত্রেই মরেছে, অর্থাৎ নিজের সার্ভাইভালের জন্য অন্য মানুষকে খুন করতে হয়, সে ব্যাপারটাও এরা রপ্ত করেছিল।
বেশ, কিন্তু তার সাথে তোর সুরের সম্পর্ক কি?
পাম অধৈর্য হয়ে উঠল, হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে সুধাংশু বলল, জার্মানিতে একটা নিয়ান্ডারথাল বসতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে কিছুদিন আগে, তো সেখানে একটা অস্ত্রাগার আছে, আধুনিক ও ভয়ানক সব অস্ত্র তৈরিতে তারা বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল তা প্রমাণ সেখানে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই অস্ত্রশস্ত্রের মাঝে একটা বেখাপ্পা জিনিস পাওয়া গেছে, আর সেটাই আমার ভয়ের কারণ।
কি জিনিস?
পামের সিগারেটটা ছোট হয়ে আঙুলের কাছে চলে এসছে, সে খেয়াল করছে না। একটা বাঁশি।
বাঁশি? বলিস কি রে, সে যুগের লোক বাঁশি বাজতো?
তা বলতে পারবো না, তো অদ্ভুত ব্যাপার হলো বাঁশিটা যেখানে পাওয়া গেছে তার ধারে কাছে অস্ত্রশস্ত্র ছাড়া আর কিছু নেই।
তাতে কি প্রমাণ হয়?
প্রমাণ কিছুই হয় না, কিন্তু একটু খুঁজে দেখতে দোষ কি? এতক্ষণে দুজনের ছায়া ঢাকা রাস্তাটা পেরিয়ে বাড়ির সামনে এসে পড়েছিল। বাইরের দরজাটা খুলে ভেতরে ঢুকে এলো সুধাংশু, তার পিছন পিছন পামও। এত সকালে প্যাভেল ঘুম থেকে ওঠেন, নাহলে এতক্ষণে নিশ্চয়ই বাইরে এসে দাঁড়াতো। পামের ভুরু দুটো এখনো কুঁচকে আছে, 40,000 বছর আগের মানুষ বাঁশি আবিষ্কার করেছিল, তাও আবার অস্ত্রশস্ত্রের সাথে। যাই হোক, সে এই নিয়ে আর কিছু জিজ্ঞেস করল না। সুধাংশু বাড়ির ভিতর ঢুকে সদর দরজা বন্ধ করে দিল। অন্যদিন এ সময়টা সে যন্ত্রপাতির ঘরেই কাটায়, আজ পাম আছে বলে নিচের ঘরেই বসলো দুজনে। টেবিলের উপর কয়েকটা খোলা কাগজ ক্লিপ দিয়ে আটকানো রয়েছে, তার বেশিরভাগই আঁকি বুকি কাটা, কিছু হিসেবপত্র, কিছু সুরের ছবি। কিছুক্ষণ চুপচাপ উড়ন্ত কাগজগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল সুধাংশু। পামের মনে একটা প্রশ্ন অনেকক্ষণ থেকে খোঁচা দিচ্ছিল।
সত্যি কি এর মধ্যে অনেকটা এগিয়ে গেছিস?
সুধাংশু অন্য কিছু ভাবছিল, মুখ তুলে বলল, জিনিসটা কিন্তু থিওরিটিক্যালি ইম্পসিবল নয়। আরে গুপি গাইন বাগাবাইন মন নেই? সমস্যা হলো ব্যাপারটা নিয়ে এতদিন তেমন কেউ ভাবেনি, জানিস। যন্ত্রপাতির দিক থেকে খানিকটা এগিয়েছি বটে, কিন্তু আর একটা ঝামেলায় পড়েছি।
কি সেটা?
টেস্ট সাবজেক্ট পাচ্ছি না, সুর তো আর কুকুর বিড়ালের উপর ঠিকঠাক কাজ করবে না। আমি যেটা আবিষ্কার করবো সেটা একটা বেসিক ফর্মুলা, সেখান থেকে নানা রকম সুর ডিরাইভ করা যায়, তার জন্য তো আরও লোকজন দরকার, কিছু পেশাদার বাজিয়েও যদি পেতাম। সুধাংশুকে হতাশ দেখালো, পামের সন্দেহ হলো হিপনোটিক সুরের ব্যাপারে এসে খানিকটা নয় প্রায় শেষের পথে গিয়ে গেছে, এখন খালি ফর্মুলাটা টেস্টিং দরকার। সে জিজ্ঞেস করলো,
তো ফর্মুলাটা পেটেন্ট নিচ্ছিস কবে?
সে তো দেরি আছে, আগে কাজ করে কিনা দেখি।
সেটাই বা দেখবি কার উপর?
এবার সুধাংশু পামের দিকে খানিকটা ঝুঁকে এলো, দরজার দিকে একবার তাকিয়ে নিয়ে ফিসফিস করে বলল,
শুনেছি বাচ্চারা সুরের প্রতি খুব সেন্সিটিভ।
ব্যাপারটা বুঝতে পামের একটুও সময় লাগলো না, সে উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল এমন সময় তার ফোনটা বেজে উঠল। আচমকা আওয়াজে এসে চমকে উঠেছিল, কয়েক সেকেন্ড পরেই সামলে নিয়ে ফোনটা রিসিভ করল। কেমন যেন একটা খটকা লাগছিল সুধাংশুর, কিন্তু মুখে কিছু বলল না, বার কত হুঁ হ্যাঁ আচ্ছা বলে ফোনটা রেখে দিল পাম। তা মুখটা কেমন যেন গম্ভীর দেখাচ্ছে,
যেন কিছু বলতে চায়, অথচ ঠিক কিভাবে শুরু করবে বুঝতে পারছে না।
টেস্ট সাবজেক্টের কথা কি যেন বলছিলি?
আবার আগের প্রসঙ্গেই ফিরে গেল পাম।
বলছিলাম টেস্টের জন্য বাচ্চারাই আদর্শ।
তুই কি প্যাভেলের কথা বলছিস?
আর কোনো বাচ্চা আছে কি এখানে?
পামের মুখে ধীরে ধীরে একটা রক্তিম আভা ফুটে উঠছে। হাত দুটো টেবিলের উপর রেখে চাপা কিন্তু কর্কশ গলায় বলল,
ওটাকে একটা শিশুকে তুই গিনি পিগ বানাবি? এত নীচ হয়েছিস।
সুধাংশুর মুখে ভাবান্তর দেখা গেল না, বলল,
এতে নীচ হওয়ার কি আছে আমি তো বুঝছি না, ও তো কোনো ক্ষতি করছি না।
সেটা তুই কতটা নিশ্চিত হয়ে বলতে পারিস?
সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে কিছুই নিশ্চিতভাবে বলা যায় না।
তাহলে এই জন্যই ওই নির্জনে ওকে সঙ্গে নিয়ে আসছিস না?
না, ব্যাপারটা ঠিক তা নয়, আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। মাঝে মাঝে মানুষের মুখ দেখলে কাজেও সুবিধা হয় সেই ভেবেই, কিন্তু পরে ভেবে দেখলাম এনেছি যখন কাজে লাগানো যায়। তোর এত আপত্তির কি আছে?
আপত্তি?
পাম প্রায় চেঁচিয়ে উঠল,
এই শয়তানি আমি তোকে করতে দেব না।
চেঁচাস না,
শান্ত গলায় বলল সুধাংশু,
তোর কাছে অন্য উপায় আছে?
এতক্ষণে পামের মুখে লাল রংটা একটুখানি ফিকে হয়ে এলো। একটু আগে যে কথাটা সে বলতে গিয়েও বলতে পারেনি, সেটা এতক্ষণে বলার সুযোগ এসেছে। একটু গলা খাঁকারি দিয়ে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। খড়ের একটা ধারে দুবার পায়চারি করে হঠাৎ সুধাংশুর দিকে ফিরে বলল,
এই গবেষণার কথা তুই আর কাকে জানিয়েছিস?
কাউকে না।
ভালো করে ভেবে দেখ।
পাম যেন কিছু ইঙ্গিত করতে চাইছে, সুধাংশু ভালো করে ভেবে দেখল। আচমকা কথাগুলো মনে পড়ে গেল তার।
ওহো, কয়েকজন মিউজিশিয়ানকে, কিন্তু তারা কোনো আগ্রহ দেখায়নি, বলে যে সব ছেলে মানুষই খেয়াল।
কাজটা ভালো করিস নি, যাদু ব্যাপারটা ছেলে মানুষই খেয়াল ভাবেনি তার প্রমাণ আছে আমার কাছে।
পাম পকেট থেকে একটা ভাঁজ করা সাদা কাগজ বের করে তার দিকে এগিয়ে দিল। সুধাংশু দেখল সেটার উপর ইউএনওর সিল করা আছে, একটা আমন্ত্রণ পত্র। সে হাতে নিয়ে পড়ে দেখল, ইউএনওর অন্তর্গত 193টা দেশের প্রায় প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় তারা সুধাংশুকে গবেষণার অর্থ সরবরাহ করতে চায়। তার বদলে শর্ত একটাই, অন্য কোনো দেশকে ফর্মুলাটা বিক্রি করা যাবে না। কোনো আগ্রাসী যুদ্ধবাজ দেশের হাতে পড়লে যাতে আরেকটা অহংকারের যুদ্ধ না শুরু হয়, তাই সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের এই সাবধানতা। সুধাংশু কাগজটা টেবিলের উপর রেখে চেয়ারে হেলান দিয়ে একটু হেসে বলল,
তুই এই করতে এসেছিলি এখানে?
পাম উত্তর দিল না, সে উত্তরের অপেক্ষা করছে। সুধাংশু যদি প্রস্তাবটা মেনে নেয় তাহলে আর্থিকভাবে সেও কিছুটা লাভবান হয়, কিন্তু সুধাংশু বরাবরের জেদি, তাকে কোনো কিছুতে রাজি করানো সহজ কথা নয়। একমাত্র বাজি হলো প্যাভেল, যুক্তি দিয়ে না বোঝাতে পারলে সেটাই প্রয়োগ করতে হবে। সুধাংশু একবার আড়মোড়া ভেঙে বলল,
প্যাভেল ঘুম থেকে উঠেছে বোধ হয়, চ ব্রেকফাস্ট করে আসি।
তুই আমাকে উত্তরটা এখনো দিলি না।
পামের গলা আবার আগের মতো শান্ত। সুধাংশু হাসল, সদর্থক মানে তার সম্মতি আছে, হয়তো ভাইপোর কথা ভেবেই রাজি হয়েছে। পামের মনটা অনাগত আর্থিক সাচ্ছল্যের আশায় ভরে উঠল। সে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো। কি যেন ভেবে সুধাংশু জিজ্ঞেস করল,
আচ্ছা যদি কাজেই না লাগায় তো ফর্মুলাটা নিয়ে করবে কি?
কাজে লাগবে না কে বলেছে, ভালো কাজে লাগবে।
ভালো কাজে বলতে?
এই যেমন ধর ডাক্তারিতে, স্কুল কলেজে পড়াশোনার ব্যাপারে অবাধ্য ছাত্র পড়তে চাইছে না, কেউ অবসাদে আত্মহত্যা করতে চাইছে, তাকে আটকে দেওয়া যাবে। ভাবতে পারছিস না পৃথিবীর অর্ধেক সমস্যাই মিটে যাবে।
সে কি রে, এটা তো এতদিন ভেবে দেখিনি। আচ্ছা আচ্ছা, যাই তোকে একটা জিনিস দেখাই।
দুজনে মিলে পাশের একটা ঘরে ঢুকলো। এই ঘরটা বাইরে থেকে কাঁচ লাগিয়ে বন্ধ করা, অর্থাৎ ভিতরের কোনো শব্দ বাইরে যায় না। ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। অখণ্ড নিস্তব্ধতা, পাতা ফেলার শব্দ যেন শোনা যায়। ভিতরের আলো জ্বালাতেই একটা অদ্ভুত দর্শন যন্ত্র চোখে পড়ল পামের। আগে দেখা কোনো বাদ্যযন্ত্রের সাথে তার মিল নেই। অনেকটা সেলোর মতো দেখতে, কিন্তু উপর দিকটায় আবার বাঁশির মতো নল লাগানো। পামের বিস্ময় মাখা মুখের দিকে তাকিয়ে একবার হেসে বলল,
ওটা কিছুই নয়, আমার একটা খেয়াল বলতে পারিস, আসল খেলা এখানে।
পাম দেখল একটা বড় টেবিলের উপর কাঁচে ঢাকা এক বান্ডিল কাগজ রাখা আছে। সেটার কাছে এগিয়ে গেল সে। কাগজগুলোর উপরে কিছু লেখা আছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেগুলো এক বিশেষ ধরনের সিম্বল। পাম জানে এই সিম্বলগুলো হলো ইনস্ট্রাকশন, একটা বড় অর্কেস্ট্রার প্রত্যেকটা যন্ত্রের জন্য নোটেশন লেখা আছে কাগজগুলোতে। সেগুলো একসাথে বাজালে তৈরি হবে একটা সুর। কাঁচের উপর একবার হাত রাখলো সুধাংশু পরম যত্নে। তারপর পামের হতভম্ব মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
শুনবি?
পাম কিসের যেন আতঙ্কে মাথা নাড়ল। তার মনে একটা অদম্য কৌতূহল জমা হচ্ছে, কিন্তু কিন্তু সুরটা এই মুহূর্তে শুনতে কিছুতেই সাহস হচ্ছে না। এখনো সমস্ত ব্যাপারটা তার কাছে ধোঁয়াশা। সত্যি কি সম্ভব? সুর দিয়ে কি মানুষকে নিয়ন্ত্রণ করা যায়? ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বিজ্ঞানে এ প্রজন্মের সেটাই হবে সব থেকে বড় আবিষ্কার। সেই সুর যদি সাধারণ মানুষের হাতে পৌঁছায় তাহলে পৃথিবীর সংজ্ঞা আবার নতুন করে লিখতে হবে। কি অসীম ক্ষমতা লুকিয়ে আছে নিষ্পাপ পর্ণহীন স্থির কাগজগুলোতে। সুধাংশু এখনো আঙুলের ডগা বুলিয়ে চলেছে কাগজগুলোর উপরে।
আমি তাহলে আজই বেরিয়ে পড়ি, কি বল?
পাম হঠাৎ বলে উঠল। সুধাংশু নিজের চিন্তায় মগ্ন ছিল, মাথা তুলে বলল,
যাবি কোথায়?
ওই ফিনান্সের ব্যাপারটা ওদের বলবো, তুই রাজি আছিস?
ও হ্যাঁ, বেরিয়ে পড়, আমাকে একটু বাজনা নিয়ে বসতে হবে।
বাজনা? কিসের বাজনা?
কৌতূহল বশতই জিজ্ঞেস করে ফেলল পাম। সুধাংশু উত্তর দিল না। ঘরের এক কোণ থেকে সে নিঃশব্দে তুলে নিয়েছে ভায়োলিন। সুরটা পামের চেনা মনে হল। আজ থেকে 80 বছর আগে আমেরিকার নিউ জার্সিতে বসে ঠিক এইভাবে ভায়োলিন বাজাতেন এক বিজ্ঞানী। এর কয়েক বছর পরে তিনি পৃথিবীর যুদ্ধবাজ দেশের হাতে তুলে দেন এক ভয়ানক শক্তিশালী ফর্মুলা। পরপর দুটো পারমাণবিক বোমায় ধ্বংস হয়ে যায় দুটো বিস্তীর্ণ জনপদ। বিজ্ঞানী আফসোস করে বলেন, মানুষ বড় বুদ্ধি করে আণবিক বোমা বানালো, অথচ বোকা ইঁদুরগুলো এখনো ইঁদুর কল বানানো শিখল না। পাম চলে যেতে সুধাংশু আর বেশিক্ষণ অপেক্ষা করল না। ভায়োলিন রেখে সে উঠে পড়ল। প্যাভেলের এতক্ষণে ঘুম ভেঙেছে, তার নিজেরও খিদে পেয়েছে। ঘর থেকে বেরোলে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ধীরে সুস্থে নিচে চলে এলো সুধাংশু। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা বাজে। রান্নাঘরে গিয়ে চা বানালো, তারপর একটা ট্রেতে করে সেটা নিয়ে ঢুকলো প্যাভেলের ঘরে। প্যাভেল এখন আড়মোড়া ভাঙছে। সুধাংশুকে দেখতে পেয়ে জড়সড় হয়ে বসল। পিছনে তাকিয়ে জিজ্ঞেস করল,
পাম চলে গেছে?
হ্যাঁ, এই তো বেরোলো।
চায়ের কাপ টেবিলের উপর রাখতে রাখতে বলল সুধাংশু,
কোথায় গেল?
কি জানি, কোনো দরকার আছে?
চায়ে চুমুক দিতেই প্যাভেলের একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হল। জিজ্ঞেস করল,
সাহায্য তো সকালে তুমি এঘরে, অন্যদিন তো উপর থেকে নামতেই চাও না?
উপরে আর কাজ নেই, সব কাজ শেষ।
সে কি আবিষ্কার করে ফেললে তাহলে? ভাইয়া আমাকে দেখাবে না?
সুধাংশু এবার চেয়ার থেকে উঠে প্যাভেলের দিকে এগিয়ে এসে একটা রহস্যময় হাসি হেসে বলল,
দেখতে চাস?
হ্যাঁ, তো দেখছো না?
সে বলল,
শুধু দেখলে তো হবে না, মানে কি করব, নিজেকেও করে দেখতে হবে।
বেশ চলো চলো, এসে চা খাও।
সুধাংশুর মুখে এবার বেশ বড় সড় হাসি ফুটে উঠল।
এই তো, তুই একদিন বড় বিজ্ঞানী হবি।
কেন?
প্যাভেল অবাক হয়ে জিজ্ঞেস করলো।
ওই যে চাটা ফেলে যাচ্ছিস,
তার মানে বড় বিজ্ঞানী হব?
হুমা, সে গল্পটা জানিস না?
আবার গল্প? কোন গল্প?
দুজনে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্যাভেলের পিঠে হাত রেখে সুধাংশু গল্প বলতে লাগলো।
অনেক বছর আগের কথা বুঝলি, তখন পৃথিবীতে ব্যাকটেরিয়া ঘটিত রোগের মারাত্মক প্রকোপ, বহু মানুষ মারা যাচ্ছে। তো এই অবস্থায় আলেকজান্ডার ফ্লেমিং নামে এক ভদ্রলোক এই ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন। কিছুতেই কিছু উপায় বের হয় না, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ভাবলেন কোথাও থেকে ঘুরে আসা যাক। অতএব ঘরের জিনিসপত্র যেমন ছিল তেমন পড়ে রইল। বিজ্ঞানী ঘর বন্ধ করে বেরিয়ে গেলেন। কিছুদিন ঘুরে ঘাড়ে ফিরে এলেন, এসে দেখলেন টেবিলের উপর যে না খাওয়া পাউরুটিগুলো রেখে গেছিলেন তাতে কেমন এক প্রকার ছাতা ধরেছে, যার ফলে পাউরুটিটাকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারেনি। শুরু হলো সেই পাউরুটি নিয়ে গবেষণা। ছাতা পড়া পাউরুটি দিয়ে তৈরি হলো জীবনদায়ী ওষুধ পেনিসিলিয়াম। তো একবার ভেবে দেখ, এই ফ্লেমিং সাহেব যদি অগোছালো মানুষ না হতেন তাহলে কি সেটা হতো? তুই চা ফেলে এলি, গিয়ে দেখবি হয়তো সেটা মহ ঔষধি হয়ে গেছে। কি, ব্যাস হয়ে গেলি বিজ্ঞানী?
প্যাভেল এতক্ষণ হাঁ করে শুনছিল। দুজনেই ঘরটার সামনে এসে পড়েছে। সে জিজ্ঞেস করলো,
তুমিও কি ওষুধ আবিষ্কার করেছ?
হ্যাঁ, তার চেয়ে ঢের মজার জিনিস।
প্যাভেল আর কিছু জিজ্ঞেস করল না, একটু পরেই তো দেখতে চলেছে। সুধাংশু ঘরটা খুলে ফেলল। ভিতরে যথারীতি জমাট বাঁধা নিস্তব্ধতা। সে বাদ্যযন্ত্রটা, সে কাঁচের ভিতরে বান্ডিল কাগজগুলো। সুধাংশুকে অনুসরণ করে প্যাভেল সেদিকে এগিয়ে গেল। ধীর হাতে কাঁচের আবরণটা তুলে ফেলল সুধাংশু।
তোকে সেই হ্যামলিনের বাঁশিওয়ালার কথা বলেছিলাম না?
হ্যাঁ, পেয়েছ সে বাঁশিটা?
বলেছিলাম না, বাঁশিতে আলাদা কিছু ছিল না, আলাদা ছিল সুরটা। এইবারই কাগজগুলোর দিকে দেখ।
প্যাভেল সেদিকে তাকিয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল,
এটাই সেই সুরটা?
আরে ধুর, ওটা তো করেছি, কিন্তু এটা তার থেকেও মজার আবিষ্কার।
বলো না তাড়াতাড়ি, ধুর বাবা।
কিছুক্ষণ এক দৃষ্টে প্যাভেলের মুখের দিকে তাকিয়ে থাকলো সুধাংশু, স্থির দৃষ্টি, যেন মাটির পুতুল। গভীর মন দিয়ে সে যেন কিছু ভাবছে। কি ভাবছে? প্যাভেল অস্থির হয়ে উঠল।
তুই কাগজ দিয়ে কি কি বানাতে পারিস?
নৌকা পাড়ি, জাহাজ পাড়ি, প্লেনও পাড়ি।
আচ্ছা, সে প্লেন ওড়ে?
তোর কাগজের প্লেন ওড়ে নাকি?
বাঁ হাতে বান্ডিলের উপরের কাগজটা তুলে নিল সুধাংশু। তারপর সেটাকে 10 আঙুলে অদ্ভুত ভাবে ভাঁজ করতে করতে বলল,
আজ তোকে পায়রা বানানো শেখাবো, সেটা উড়বেও।
সত্যি?
প্যাভেল এক দৃষ্টে তাকিয়েছিল।
এইভাবে আঠা দিয়ে লেজ লাগিয়ে দিবি, দেখছিস তো ভালো করে? হ্যাঁ, এই এইভাবে মাথায় ঢুকছে তো, মাথায় ঢুকছে তো?
লম্বা কাগজটা আস্তে আস্তে সাদা পায়রার রূপ নিল। তার ঠোঁট, ডানা, লেজ সব তৈরি হলো। তারপর আরো একটা কাগজ পালক কচালো, আরো একটা কাগজ, দুটো পা তৈরি হলো, খুব আস্ত পায়রার মতো। পায়ের কাজটা ধরে সেটাকে উপরে ছুঁড়ে দিল সুধাংশু। আশ্চর্য, বেশ খানিকটা উঠতে লাগলো সেটা। হাওয়া নেই বলে সোজা গেল, নিচে নেমে এলো, তারপর আবার আগের মতো মাটিতে আছড়ে পড়ল। প্যাভেল ছুটতে গিয়ে সেটাকে তুলে এনে আবার ওড়ানোর চেষ্টা করলো।
আর হবে না, ওটা একবারই ওড়ে।
তাহলে আমি কি করে ওড়াবো?
হতাশ গলায় জিজ্ঞেস করলো পাগল,
এই যে এত কাগজ আছে বানিয়ে ফেল।
কাগজগুলো তার দিকে এগিয়ে দিল সুধাংশু, বলল,
বাইরে গিয়ে ওড়া, এখানে বেশি হাওয়া নেই, ওই ঝিলের পাশে দাঁড়িয়ে বানা আর উড়িয়ে জলে ফেল, যত খুশি।
প্রায় ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল পাগল। সুধাংশু জিজ্ঞেস করলো,
হ্যাঁ রে, সুরটা শিখবি না?
ওসব পরে হবে, আমি চললাম।
একটু পরেই তাকে দেখা গেল বাইরের বাগানে, তুমুল আনন্দে কাগজের সাদা পায়রা উড়িয়ে জলে ফেলছে। সেদিকে তাকিয়ে গুনগুন করে একটা গান ধরল সুধাংশু, তার মুখ চুড়ে এখন এক অদ্ভুত আবিষ্কারের আনন্দ খেলা করছে।